বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 23 ফেব্রুয়ারি, 10 ফাল্গুন এবং ফার্সি 5 ইসফান্দ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, পরমাণু সমঝোতা সহ নানা বিষয়ে গতরাতে দেওয়া ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে অস্তিত্বের সংকটে পড়া বাংলাদেশের সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একটি আলোচনা। নিয়মিত আয়োজন কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন দেশের কল্যাণে যত মাত্রায় প্রয়োজন তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। আজ থেকে এনপিটির সম্পূরক প্রোটোকলের বাস্তবায়ন স্থগিত করেছে ইরান, চাইলেই যখন তখন পরিদর্শন নয়। বাংলাদেশে যুদ্ধবিমান তৈরি করতে চায় বাংলাদেশ, প্রধানমন্ত্রী বলেছেন এক্ষেত্রেও সফলতা আসবে। এবং ভারতের তৃণমূল কংগ্রেস নেতা অভিষেকের স্ত্রীকে সিবিআই জিজ্ঞাসাবাদ, নতুন করে বিজেপি তৃণমূল বাগযুদ্ধ শুরু। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন তার দেশ পরমাণু কর্মসূচির বিষয়ে নিজের যৌক্তিক অবস্থান থেকে সরে আসবে না এবং প্রয়োজন হলে শতকরা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তিনি গতকাল সন্ধ্যায় ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন। সর্বোচ্চ নেতা বলেন, দেশের প্রয়োজনে পরমাণু সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং এই কারণে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বিশেষ সীমাবদ্ধ থাকবে না, বরং যত মাত্রা প্রয়োজন হবে তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। উদাহরণস্বরূপ, নিউক্লিয়ার প্রপালশন বা অন্য কোনো কাজে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা শতকরা 60% পর্যন্ত উন্নীত হতে পারে। ইরান এ পর্যন্ত সর্বোচ্চ 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় এই মাত্রা 3.5% নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর সম্প্রতি ইরান আবারও 20 মাত্রায় সমৃদ্ধকরণ শুরু করেছে। পরমাণু অস্ত্র তৈরি করতে শতকরা 90% বা তার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন পড়ে। তেহরান বলেছে, ইসলামের সুমহান দিক নির্দেশনা অনুসরণ করে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করবে না। এ বিষয়ে আরও বিস্তারিত শুনতে পাবেন দৃষ্টিপাত অনুষ্ঠানে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সংসদের আইন মেনে এনপিটির সম্পূরক প্রোটোকলের বাস্তবায়ন স্থগিত করা হয়েছে। আজ সকাল থেকে বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে তিনি জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আরও আগেই আইএইএকে জানিয়েছিলাম যে 23 ফেব্রুয়ারি সকাল থেকে সম্পূরক প্রোটোকলের বাস্তবায়ন স্থগিত হয়ে যাবে। সেটা সকাল থেকে শুরু হয়েছে। সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিতের অর্থ হচ্ছে আইএইএর পরিদর্শকরা পূর্ব ঘোষণা ছাড়া আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবেন না। জারিফ বলেন, ইউরোপীয়রা নানা দাবি করলেও তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। ইউরোপীয়রা পরমাণু সমঝোতায় সই করলেও তাদের সব কোম্পানি ইরান থেকে চলে গেছে। ইউরোপের সরকারগুলো তাদের কোম্পানিগুলোকে ইরানে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে কোনো সহযোগিতা করেনি। তারাও পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। অতিথি রাষ্ট্র হিসেবে আমেরিকাকে নিয়ে একটি যৌথ বৈঠকে বসার ইউরোপীয় প্রস্তাব প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠকে বসব না, কারণ তারা এখন আর পরমাণু সমঝোতার সদস্য নয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বলেছেন, শহীদদের রক্ত বাইতুল মুকাদ্দাসের পথ উন্মুক্ত করবে। তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা যুদ্ধের মহান শহীদদের রক্ত যেমন কারবালার পথ উন্মুক্ত করেছে, তেমনি প্রতিরোধ যোদ্ধাদের মহামূল্যবান রক্ত বাইতুল মুকাদ্দাসের পথ খুলে দেবে। প্রতিরক্ষা যুদ্ধের আইনগত ও আন্তর্জাতিক আবেদন বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইরানের এই কমান্ডার বলেন, কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানির পথ ধরেই তারা এগিয়ে যাচ্ছেন। কাসেম সোলাইমানি একটি আদর্শের নাম। তিনি বলেন, আমেরিকা যদি বিবেক বুদ্ধি দিয়ে কাজ করত, তাহলে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঐশী ব্যবস্থার সঙ্গে যুদ্ধ বিবাদ এড়িয়ে চলত, কারণ তাদের হুমকি ধমকি শেষ পর্যন্ত আমাদের জন্য সর্বোত্তম সুযোগে পরিণত হয়েছে। আইআরজিসির কুদস ফোর্সের প্রধান আরও বলেন, আমেরিকা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধই গোটা বিশ্বের মানুষের কাছে ইরানের ইসলামী বিপ্লব ও ইসলামী ব্যবস্থাকে পরিচিত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন শরণার্থীদের জন্য কোন ধরনের আর্থিক সহযোগিতা দেয়নি। ইইউর কঠোর সমালোচনা করে তিনি বলেন, তুরস্কে 40 লাখ শরণার্থী রয়েছে, এরপরও কোনো সহযোগিতা দেওয়া হয়নি, যদিও ইইউ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। এরদোগান বলেন, গ্রিসকে 1 লাখ শরণার্থী রাখার জন্য 300 কোটি ইউরো দেওয়া হয়েছে, কিন্তু তুরস্ককে 40 লাখ শরণার্থীর জন্য কোনো সাহায্যই দেওয়া হয়নি। সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পর 4,20,000 শরণার্থী নিজেদের দেশে ফিরে গেছে বলে তিনি জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি শরণার্থী দেশে ফিরে যাবে। এরদোগান বলেন, আমেরিকাও শরণার্থীদের কথা একবারের জন্য চিন্তা করে না, বরং তারা সন্ত্রাসীদের সহযোগিতা করছে, তাদের সঙ্গে সুর মেলাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে ও ওয়াইপিজির হামলায় গত এক মাসে শিশুসহ বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে আঙ্কারা পাল্টা পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষার ক্ষেত্রে আরও 10 ধাপ এগিয়ে নিতে কাজ করছি। তিনি আরও বলেন, আমাদের একটা আকাঙ্ক্ষা আছে, বাংলাদেশেই যুদ্ধ বিমান তৈরি করতে চাই, এক্ষেত্রেও সফল হব বলে বিশ্বাস করি। কাজেই এর উপর গবেষণা করা ও আকাশ সীমা রক্ষা নিজেরাই যেন করতে পারি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি আজ বিমান বাহিনীর 2টি স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান করেন। যশোরের বিমানবাহিনীর ঘাঁটি মতিউর রহমানে এই পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বিমানবাহিনীর নতুন ক্যাডেটদের মৌলিক বিমান চালনা প্রশিক্ষণের জন্য 11 স্কোয়াড্রন এবং দেশের আকাশ সীমা প্রতিরক্ষায় অনন্য অবদানের জন্য 21 স্কোয়াড্রনের অধিনায়কদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাদ জাতীয় পতাকা হস্তান্তর করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের বর্তমান সরকার নিজেদের অপকর্ম, কুকীর্তি আর আলজাজিরা রিপোর্ট অন্যদিকে প্রবাহিত করতে শহীদ জিয়ার রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়ার ঘটনার অবতারণা করেছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের চেষ্টার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ড্যাব আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নিয়ে জিয়াকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবেন না। রিজভী আরো বলেন, আজকে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদেরকে এই আন্দোলন চালাতে হবে। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে রাখার পর এখন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। রিজভী বলেন, সরকার নানা কুকীর্তি করে গণতন্ত্র হত্যা করে, গণমাধ্যমের স্বাধীনতা হত্যা করে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। এখন নিজেদের অপকর্ম ঢাকতে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেবার চক্রান্ত করছে। তিনি আরো বলেন, নোয়াখালীতে আজকে ওবায়দুল কাদের আর তার ভাই মির্জা কাদেরের সংঘাতে নিরীহ সাংবাদিক মোজাক্কেরকে প্রাণ দিতে হলো। এই হত্যার দায় ওবায়দুল কাদেরের, এই হত্যার দায় প্রধানমন্ত্রীর।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের আরও খবর, কাতার ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন শুনানি শেষে তা ফেরত দিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালত এই আদেশ দেন। বিচারক আদেশে বলেন, নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় যে মামলাটি দায়ের করার ক্ষেত্রে নালিশকারীকে সরকার কর্তৃক কোন ধরনের অথরিটি প্রদান করা হয়নি, তাই মামলাটি উক্ত নালিশকারী বরাবর ফেরত দেওয়া হল। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপির স্ত্রী রুজিরাকে আজ কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। এরপর পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপির স্ত্রী রুজিরাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। আজ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসায় যান সিবিআইয়ের আট সদস্যের সমন্বিত একটি দল। আজ সিবিআই কর্মকর্তাদের প্রবেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের জন্য তার ভাতিজা অভিষেকের বাসায় যাওয়ায় বিজেপি ওই ঘটনার সমালোচনা ও কটাক্ষ করেছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে বলা হয়, রাজ্য সচিবালয় নবান্নতে যাওয়ার পথে মমতা সেখানে গিয়েছিলেন পরিবারের অভিভাবক হিসেবে, মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী হিসেবে নয়। কয়লা দুর্নীতির অভিযোগ ইস্যুতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন ইত্যাদি বিষয়ে রুজিরাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তৃণমূলের পক্ষ থেকে আগেই ওই তদন্তকে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতি বলে অভিযোগ করা হয়েছে। এদিকে আজ তৃণমূল নেতা অভিষেকের বাসায় যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি। বলছিলেন দিলীপ ঘোষ এমপি। এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন,
যদি আজকে অভিষেক বা রুজিরার কাছে সিবিআই যেতে পারে তাহলে কেন মুকুল রায়, শোভন চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী বাইরে বসে আছে? অবিলম্বে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চ্যাটার্জিকে অবিলম্বে অ্যারেস্ট করুন, এর বাইরে এই তদন্ত হতে পারে না চিটফান্ডে,
বলছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, যাদের নামে একাধিক অভিযোগ রয়েছে তারা তো দলবদল করে বিজেপিতে গিয়েছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাসের কাছে আবারও দুটি রকেট আঘাত হেনেছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাস সহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় গ্রিন জোন সীমানার মধ্যে দুটি রকেট আঘাত হানে। এতে সম্পদের কিছু ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, তবে হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। কোনো গোষ্ঠী এই রকেট হামলার কথা স্বীকার করেনি। নাম প্রকাশ না করার শর্তে ইরাকের একটি নিরাপত্তা সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, দুটি রকেটের মধ্যে একটি নিরাপত্তা সার্ভিসের সদর দপ্তরের কাছে আঘাত হানে। এ দপ্তরটি মার্কিন কূটনৈতিক মিশনের খুব কাছে অবস্থিত। অন্য রকেটটি গ্রিন জোনের আবাসিক এলাকার কাছে গিয়ে পড়ে এবং সেখানে বহুতল ভবনের একটি পার্কিং কমপ্লেক্স রয়েছে। সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা এসডিএ প্রতিদিন 1,40,000 ব্যারেল অপরিশোধিত তেল চুরি করছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের তেল খনি থেকে এসব তেল চুরি করছে এসডিএফ। হাসাকা প্রদেশের গভর্নর কাসান হালিম খলিল লেবাননের আল আখবার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের সমর্থনে সিরিয়ার তেল বিভিন্নভাবে গেরিলারা লুটপাট করছে। কাসান হালিম খলিল বলেন, সংগৃহীত গোয়েন্দা তথ্য থেকে দেখা যায়, মার্কিন সমর্থিত গেরিলারা ট্যাঙ্কার ট্রাক ব্যবহার করে টাইগ্রিস নদীর নিকটবর্তী তারামিস ও আল মালিকিয়া এলাকা থেকে প্রতিবেশী ইরাকে তেল পাচার করে। তিনি বলেন, প্রতিদিন আল মাহমুদিয়া অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ইরাকের ভেতরে এসব তেল নেওয়া হয়। হাসাকা প্রদেশের গভর্নর জানান, মার্কিন সেনারা এসডিএ গেরিলাদের নির্দেশ দিয়ে রেখেছে যে সিরিয়া সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলো যেন তেল পায় না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা গতকাল সন্ধ্যায় বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তার ওই ভাষণের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনুন আশরাফুর রহমানের পরিবেশনায়।
ইরান অন্যান্য বিষয়ের মতো পরমাণু ক্ষেত্রে পিছপা হবে না। সময়ের প্রয়োজনে এবং দেশের ভবিষ্যতের কথা ভেবে শক্তিমত্তার সাথে সামনে এগিয়ে যাবে। গতকাল সন্ধ্যায় ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ইরানের সর্বোচ্চ নেতা এ ঘোষণা দেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেন, দেশের প্রয়োজনে পরমাণু সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বিশ্বে সীমাবদ্ধ থাকবে না এবং যত মাত্রা প্রয়োজন হবে তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, পরমাণু অস্ত্রের প্রসঙ্গটি অজুহাত মাত্র, তারা চায় না এমনকি প্রচলিত সমরাস্ত্র আমাদের কাছে থাকুক, আমাদের শক্তির উপাদানগুলো তারা ছিনিয়ে নিতে চায়। আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেন, পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র সহ যেসব অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা যায় সেসব অস্ত্র তৈরিতে ইসলামের বিধি নিষেধ রয়েছে, সেসব বিধিনিষেধ অক্ষরে অক্ষরে পালন করব। তিনি পারমাণবিক বোমা হামলা চালিয়ে আমেরিকা যে 2,20,000 মানুষ হত্যা করেছিল সে কথা উল্লেখ করেন। একই সঙ্গে ইয়েমেনে মজলুম মানুষের উপর অবরোধ আরোপ করা, বাজারঘাট, হাসপাতাল এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের উপর পশ্চিমাদের তৈরি জঙ্গি বিমানের সাহায্যে হামলা চালানোর কথাও স্মরণ করিয়ে দেন। সর্বোচ্চ নেতা বলেন, নিরীহ ও বেসামরিক মানুষ হত্যা করা আমেরিকাসহ পশ্চিমাদের কাজ, ইসলামী ইরান এরকম গণহত্যাকে সমর্থন করে না, আর এ কারণে ইরান এ ধরনের মারণাস্ত্র যেমন পরমাণু বোমা তৈরির কথা চিন্তাও করে না। আয়াতুল্লাহিল উজমা খামেনেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এখানে মনে রাখতে হবে আন্তর্জাতিক ইহুদিবাদী চক্র বারবার বলে আসছে আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না। তাদের জেনে রাখা উচিত, আমরা যদি পরমাণু অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিতাম তাহলে ইসরায়েল কেন তাদের পৃষ্ঠপোষক বৃহৎ শক্তিগুলোর পক্ষেও তা প্রতিহত করা সম্ভব হতো না। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইরান পরমাণু সমঝোতার অঙ্গীকারগুলো যথাযথভাবে পালন করছে, কিন্তু অপরপক্ষ শুধু স্লোগানই দিয়েছে, অঙ্গীকারই করেছে, বাস্তবে কোনো পদক্ষেপই নেয়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সুন্দরবনে কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না বাঘ ও হরিণ হত্যা। এছাড়া এক শ্রেণীর জেলে বৈধ অবৈধ হতে সুন্দরবনে ঢুকে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ মাছ শিকারের উদ্দেশ্যে খালের পানিতে বিষ দিয়ে মাছ শিকার করছেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট প্যাট্রোলিং আর জেলে বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেও ঠেকানো যাচ্ছে না সুন্দরবনে বাঘ হরিণ হত্যা। এরই মধ্যে নতুন উপদ্রব দেখা দিয়েছে খালে বিষ দিয়ে মাছ শিকার। সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত ছোট বড় 450 নদনদী এবং খালে রয়েছে বিলুপ্ত প্রায় প্রজাতির ইরাবতি সহ 6 প্রজাতির ডলফিন, 210 প্রজাতির সাদা মাছ, 24 প্রজাতির চিংড়ি, 14 প্রজাতির কাঁকড়া, 43 প্রজাতির মালাস্কা এবং 1 প্রজাতির লবস্টার। এরই মধ্যে সুন্দরবন থেকে হারিয়ে গেছে 1 প্রজাতির বন্য মহিষ, 2 প্রজাতির হরিণ, 2 প্রজাতির গন্ডার এবং 1 প্রজাতির মিঠাপানির কুমির। করোনাকালে গত বছর 26 মার্চ থেকে 5 নভেম্বর পর্যন্ত গোটা সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করে পর্যটক, জেলে ও বনজীবীদের সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এই নিষিদ্ধ সময়ের মধ্যেও এক শ্রেণীর জেলে বৈধ অবৈধ পথে সুন্দরবনে ঢুকে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ মাছ শিকারের উদ্দেশ্যে খালের পানিতে বিষ মিশিয়ে দিয়ে মাছ আহরণ করে আসছে। জেলেরা জানিয়েছে একটি খালের মাছ মারার জন্য প্রশাসনকে 1-1.5 লাখ টাকা দিতে হয়।
আমরা এভাবে পানিতে ঢেলে দিই, ঢেলে দিয়ে এভাবে গোলায় দিলে এইভাবে যখন পানি আগামাতে মিক্সচার হয়ে যাবে তখন কিন্তু মাছ সম্পূর্ণ সব মানে ভেঙে উঠবে। জাল ধরলে মাছ হয় না, সেই কারণে সবাই বিষ দিয়ে মারে, আমাকে সেভাবে মারতে হয়।
ধরেন 1-1.5 লাখ যদি প্রশাসনকে দেওয়া হয় এককালের জন্য,
কর্মকর্তাদের দাবি তারা বনের খাল নদীতে পাহারা বৃদ্ধি ছাড়াও স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন।
ভিতরে আমাদের স্মার্ট প্যাট্রোলিং টিম আছে এবং আমাদের সুন্দরবনের বাইরে যে আমাদের সহ ব্যবস্থাপনা কমিটি আছে এবং কমিউনিটি প্যাট্রোল গ্রুপ আছে, এদেরকে দিয়ে আমরা সচেতনতা সহ এবং এনফোর্সমেন্টের চেষ্টা করছি।
পরিবেশবাদীরা বলছেন খালে বিষ মিশিয়ে মাছ আহরণের ফলে সুন্দরবনের ছোট বড় সকল প্রজাতির মাছ মারা যাওয়ার পাশাপাশি মারা পড়ছে রপ্তানি পণ্য বিশ্বখ্যাত শিলা কাঁকড়া সহ অন্য সব জলজ প্রাণী। খালের পানিতে মিশ্রিত বিষ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ার কারণে সেসব এলাকার জীব বৈচিত্র্যের উপরও মারাত্মক প্রভাব পড়ছে। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন সুন্দরবনের বাংলাদেশ অংশে 4 রেঞ্জের 18 রাজস্ব অফিস এবং টহল ফাঁড়িগুলোতে জনবলের সংখ্যা মাত্র 889 জন। এর মধ্যে কেবল পূর্ব বিভাগেই 100+ কর্মকর্তা কর্মচারীর পদ শূন্য রয়েছে। এরকম অপ্রতুল জনবল দিয়ে সুন্দরবন রক্ষায় বন বিভাগকে তৎপরতা চালাতে হচ্ছে, ফলে সুন্দরবনের সকল নদী খালে সার্বক্ষণিকভাবে নজরদারি করাও সম্ভব হচ্ছে না।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে সৌদি আরবে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একটি আলোচনা।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, সব যুগে এবং সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান দেখানো হয়, সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেওয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ প্রসঙ্গে আমরা সৌদি আরবের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও বিদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কে ধারাবাহিক আলোচনার ব্যবস্থা করেছি। আজকের অনুষ্ঠানে আমরা সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংখ্যালঘুদের অধিকার মেনে চলা এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর উপর ব্যাপক গুরুত্ব দিয়েছে এবং এ ব্যাপারে তারা ব্যাপক কাজ করে যাচ্ছে। জাতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা বিষয়ক ইউরোপীয় কনভেনশনের এক নম্বর ধারায় বলা হয়েছে, সংখ্যালঘুদের অধিকার ও ব্যক্তি স্বাধীনতার মতো বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ। মানবাধিকার এবং সংখ্যালঘু অধিকার অবিচ্ছেদ্য বিষয়ে পরিণত হয়েছে। যে কোনো দেশে সংখ্যালঘুদের অধিকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত, তাই সরকার কোনো বৈষম্য ছাড়াই ভাষাগত, জাতীয়তা কিংবা ধর্মীয় সংখ্যালঘু মানুষদের অধিকার রক্ষা করতে বাধ্য। ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘে গৃহীত এক ঘোষণাপত্রে সংখ্যালঘুদের অধিকার রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, প্রতি বছর ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে পালন করা হবে। এখানে সংখ্যালঘু বলতে জাতিসংঘ ধর্মীয়, ভাষাগত, জাতিগত ও সংস্কৃতিগত সংখ্যালঘুদের বুঝিয়েছে।
জাতিসংঘের ঘোষণাপত্রে বলা হয়েছে, প্রতিটি দেশ নিজের ভূখণ্ডের মধ্যে ধর্মীয়, ভাষাগত, জনগোষ্ঠীগত, সংস্কৃতিগত সংখ্যালঘুদের স্বার্থকে রক্ষা করবে এবং তাদের পরিচিতির প্রকাশ ও উন্নয়ন ঘটাতে উৎসাহ দান করবে। বহু আগেই জাতিসংঘের মানবাধিকার সনদে সংখ্যালঘুদের অধিকারের কথা বলা হয়। জাতিসংঘ তার মানবাধিকার সনদের ৩০ নম্বর ধারায় এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির ২৭ নম্বর ধারায় ধর্মীয়, ভাষাগত, জাতিগোষ্ঠীগত ও সাংস্কৃতিক সংখ্যালঘু জনগণের অধিকারের বিষয়টিকে নিশ্চিত করার কথা বলেছে। এবারে এ প্রসঙ্গে আমরা সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান তুলে ধরার চেষ্টা করব। ২০১৭ সালে সৌদি আরবের বিভিন্ন সংস্থার জরিপের ফলাফলে দেখা গেছে, সেদেশে স্থানীয় উপজাতিদের বসবাস ছাড়াও ১ কোটি ২০ লাখ বিদেশি নাগরিকের উপস্থিতি রয়েছে। সৌদি আরবের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের প্রকৃত সংখ্যা নিয়ে যদিও দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলে না, কিন্তু ধারণা করা হয় সে দেশটির মোট জনসংখ্যার ১৫% বেশি শিয়া মুসলিম সম্প্রদায়। এছাড়া অল্প কিছু সংখ্যক ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও নাগরিক হিসেবে সেখানে বসবাস করে।
বহু আগে থেকেই সৌদি আরবে তিনটি মূল ধারার জনগোষ্ঠী সেখানে বসবাস করে আসছে। এরা হচ্ছে হেজাজিয়ন, নজদি ও অসুরি। সৌদি আরবের একেবারে কেন্দ্রে নজদি জনগোষ্ঠীর মানুষের বসবাস, যারা বর্তমানে দেশটির শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। এরা মূলত একসময় যাযাবর জীবনযাপন করত এবং পরবর্তীতে দেশটির ক্ষমতা লাভ করে। মক্কা, মদিনা ও জেদ্দায় রয়েছে হেজাজিয়নদের বসবাস। ক্ষমতাসীনরা মনে করেন সরকার পরিচালনা করার মতো যোগ্যতা হেজাজিয়নদের নেই এবং এ কারণে প্রশাসনে এদের উপস্থিতি খুব কমই দেখা যায়। আর অসুরি জনগোষ্ঠী হচ্ছে দক্ষিণ পশ্চিমের প্রত্যন্ত পাহাড়ি এলাকার বাসিন্দা। সৌদি আরবে বসবাসকারী সংখ্যালঘু শিয়া মুসলমানদের সংখ্যা একেবারে কম নয়, কিন্তু গত প্রায় ২৫০ বছর ধরে তারা নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। প্রচণ্ড শিয়া বিদ্বেষী সৌদি ওয়াহাবি শাসকবর্গ দীর্ঘদিন ধরে ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে শিয়াদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আসছে।
বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে বড় ধরনের জুলুম করা হচ্ছে সৌদি আরবের শিয়া মুসলমানদের সঙ্গে। ফুয়াদ ইব্রাহিম সৌদি আরবের শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে তার এক গ্রন্থে লিখেছেন, সৌদি আরবের ধর্মীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক কর্তা ব্যক্তিরা কোনোভাবেই সেদেশের ধর্মীয় ক্ষেত্রে বৈচিত্র্য অর্থাৎ ভিন্ন ধর্ম বা মাঝহাবের অনুসারীদেরকে স্বীকৃতি দিতে রাজি নয়। শিয়া মুসলমানরা সৌদি নাগরিক হলেও তারা নিজ দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত। সৌদি শাসকবর্গ শিয়া মাঝহাবের তাওয়াসুল বা সাফায়াত করার আকিদা বিশ্বাসকে কুসংস্কার বলে মনে করে। তারা ইমামবাড়ায় শিয়া মুসলমানদের ধর্মীয় কার্যক্রম, বিশেষ দিবস উপলক্ষে বিশেষ পোশাক পরা, শোকানুষ্ঠান পালন প্রভৃতির উপর সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে।
শিয়া মুসলমানদের শুধু ধর্মীয় ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের মধ্যেই তারা সীমাবদ্ধ নয়। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও তারা চরম বৈষম্যের শিকার। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে বেশিরভাগ শিয়া মুসলমানদের বসবাস, যারা তেল সমৃদ্ধ এলাকায় বসবাস করেও অর্থনৈতিকভাবে অন্য জনগোষ্ঠীর চেয়ে পিছিয়ে আছে। খ্যাতনামা লেখক রবার্ট ল্যাসি রাজাদের অন্দরে নামক বইয়ে লিখেছেন, তেল সমৃদ্ধ শিয়া মুসলিম অধ্যুষিত পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশ যদি সৌদি শাসকবর্গের অধীনে না থাকত, তাহলে ওই এলাকা আজ সমগ্র পশ্চিম এশিয়ার মধ্যে সবচেয়ে সম্পদশালী, সমৃদ্ধ ও উন্নত অঞ্চল হিসেবে আবির্ভূত হতো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া অধ্যুষিত ও তেল সম্পদে সমৃদ্ধ হয়েও এই এলাকা বর্তমানে সৌদি আরবের সবচেয়ে পিছিয়ে পড়া, অনুন্নত ও দরিদ্র এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চলের জনগণ পর্যাপ্ত শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত, উন্নত যাতায়াত ব্যবস্থা ও অবকাঠামো গড়ে ওঠেনি, এছাড়া পুঁজি বিনিয়োগেরও কোনো ব্যবস্থা নেই। অথচ 1987 সালে প্রথম কাতিফ প্রদেশেই অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা হয়েছিল।
সৌদি আরবের উগ্র ওয়াহাবি মাওলানারা শিয়া মুসলমানদের জবাই করা পশুর গোস্ত খাওয়াও হারাম বলে ঘোষণা দিয়েছে। শিয়াদেরকে কাফের ফতোয়া দিয়ে তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকেও হারাম বলে ফতোয়া জারি করেছে। একদিকে ওয়াহাবি মাওলানারা শিয়াদের বিরুদ্ধে এ ধরনের ফতোয়া দিচ্ছে, অন্যদিকে সৌদি সরকার শিয়া মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে পরিকল্পিত উপায়ে দরিদ্র ও অধিকার বঞ্চিত করে রেখেছে। এছাড়া সৌদি সরকার সেদেশে বসবাসরত শিয়া মুসলমানদেরকে ধর্মীয় পুলিশ বা নিরাপত্তা বাহিনীতে কাজ করার অধিকার থেকেও বঞ্চিত রেখেছে, এমনকি চাকরির সুযোগ থেকেও তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দূতাবাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও ওয়াহাবিদের নিয়ন্ত্রণে চলছে এবং সেখানে শিয়া মুসলমানদের চাকরির সুযোগ নেই। এমনকি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও শিয়াদেরকে রাখা হয় না।
মোট কথা, সৌদি আরবের শাসকবর্গ এবং ধর্মীয় লাইনের নীতি নির্ধারকরা সবাই শিয়া নাগরিকদের বিরুদ্ধে একাট্টা। তারা সর্বশক্তি দিয়ে শিয়া মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরবে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনার প্রথম পর্ব শুনলেন।
দ্বিতীয় পর্বেও আপনাদের সঙ্গ পাব, এই প্রত্যাশা রইল। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 23 ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, বাংলাদেশেও তৈরি হবে যুদ্ধ বিমান বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক যুগান্তর। শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে দায়ভার কে নেবে দৈনিক ইত্তেফাক। আন্দোলনের ভয়ে সরকার ক্যাম্পাস বন্ধ রাখছে ছাত্র অধিকার পরিষদ দৈনিক মানবজমিন। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্টের পায়তারা করছে বিএনপি বলেছেন কাদের দৈনিক কালের কণ্ঠ।
ডাবল ডোজ নেয়ার পরও বিদেশ যেতে লাগবে কোভিড নেগেটিভ সনদ, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবং 21 আগস্ট মঞ্চে গ্রেনেড ছুড়েছিলেন ইকবাল, বলেছে র্যাব দৈনিক সমকাল। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, নাগরিকত্ব উঠে এলো প্রশ্নে রুজিরার সঙ্গে 1.5 ঘন্টা কথা সিবিআইয়ের, এরপর কি জল্পনা শুরু, দৈনিক আনন্দবাজার পত্রিকা। দেশজুড়ে সমালোচনার মধ্যেই স্থগিত গো বিজ্ঞান পরীক্ষা জারি নোটিশ, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং মিছিলের জন্য টাকা দিয়ে লোক আনছে বিজেপি, নুসরাতের এই দাবি ওড়ালো বিজেপি, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেয়া এবং ক্লাস শুরু করা নিয়ে নানা খবর পরিবেশিত হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল না খোলার সিদ্ধান্ত বহাল রয়েছে বলে খবর দিয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিকটির এ সম্পর্কিত এক প্রতিবেদনে লেখা হয়েছে, প্রসঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান খোলা, দায়ভার কে নেবে? সারা বিশ্ব এখনও করোনা চরম ঝুঁকিতে, পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা দিয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন, যা ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ধরনের সঙ্গে মিল রয়েছে। বাংলাদেশও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এরই মধ্যে বাংলাদেশেও করোনার নতুন ধরন কয়েকজনের মধ্যে ধরা পড়েছে।
করোনার এমন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও সম্প্রতি বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এই পরিপ্রেক্ষিতে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে এর দায়ভার কে নেবে? আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের অনেক দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। এমন বাস্তবতায় করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে আগামী 24 মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ঢালাওভাবে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
বাংলাদেশেও তৈরি হবে যুদ্ধ বিমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, নতুন নতুন সমরাস্ত্র কিনে বিমান বাহিনীকে আধুনিকায়নে সরকার কাজ করছে, একসময় দেশেই তৈরি হবে যুদ্ধ বিমান। আজ সকালে বিমান বাহিনীর 11 স্কোয়াড্রন ও 21 স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার বিমান বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করছে। এই বাহিনী এখন ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালাতে সক্ষম। বাংলাদেশও একসময় যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজেদের অপকর্ম ঢাকতে জিয়ার খেতাব কেড়ে নিতে চায় সরকার, বলেছেন রিজভি। মানব জমিনের এ সংক্রান্ত খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, সরকার নিজেদের অপকর্ম ঢাকতে এবং তাদের কুকীর্তি আর আল জাজিরার রিপোর্ট অন্য খাতে প্রবাহিত করতে শহীদ জিয়ার রাষ্ট্রীয় খেতাব কেড়ে নিতে চায়, কিন্তু খেতাব কেড়ে নিয়ে জিয়াকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না। রিজভি বলেন, আজকে দেশে অনেক তন্ত্র আছে, আওয়ামী লীগের মিথ্যা তন্ত্র আছে, কিন্তু গণতন্ত্র নেই। তিনি বলেন, আজকে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের এই আন্দোলন।
নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্টের পায়তারা করছে বিএনপি, কাদের? যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পায়তারা করছে। তিনি বলেন, দেশ বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসা বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং আল জাজিরার দেশ ও সরকার বিরোধী অপপ্রচার একই সূত্রে গাঁথা।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটক, মৃত অন্তত 6। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সোমবার রাতে কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলায় খাদামে ব্যবহার হওয়া জেলাটিনে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরকগুলি বেআইনিভাবে জমা করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশি অভিযানের ভয়ে জেলাটিন বারগুলিকে নষ্ট করতে গেলে আচমকা ঘটে বিস্ফোরণ, এতে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এদিকে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশ জুড়ে সমালোচনার মধ্যেই স্থগিত গোবিজ্ঞান পরীক্ষা জারি নোটিশ সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। পরীক্ষার কথা প্রকাশ্যে আসার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছিল সমালোচনা। কার্যত এবার তারই ধাক্কায় অনির্দিষ্টকালের জন্য গোবিজ্ঞান পরীক্ষা বন্ধ করে দিল রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। ইউজিসি দেশের 900 বিশ্ববিদ্যালয়কে এই পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছিল। এই পরীক্ষার কথা ঘোষণার পর থেকেই দানা বেঁধেছিল বিতর্ক। গত 5 জানুয়ারি বিতর্কিত মন্তব্য করেছিলেন কাঠিরিয়া। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন, গরুর সবটাই তো বিজ্ঞান। আমরা যখন $5 trillion অর্থনীতির কথা বলি, তখন তার মধ্যে দেশের 19 কোটি 42 লক্ষ গরুর প্রসঙ্গ আসে, কেননা দেশের অর্থনীতিতে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি কোনো গরু যদি দুধ নাও দেয়, তার প্রস্রাব ও গোবরও কিন্তু মূল্যবান। শুধু তাই নয়, 54 পাতার পাঠ্যক্রমও প্রকাশ করা হয়, যার মধ্যে রয়েছে গোহত্যার সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক নিয়ে অদ্ভুত দাবি। ওই পাঠ্যক্রম প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। অবশেষে স্থগিত রাখা হলো পরীক্ষা।
দৈনিক আজকালের এক খবরে লেখা হয়েছে, সম্প্রতি বিজেপির দিকে বারবার আঙুল তুলছেন নুসরত জাহান। দিন কয়েক আগেই বললেন বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের কাউন্টডাউন শুরু হবে। এবার তিনি অভিযোগ করলেন মিছিলের জন্য টাকা দিয়ে লোক আনছে বিজেপি। নিজের অভিযোগের সপক্ষে একটি ভিডিও পোস্ট করলেন তিনি, যদিও বিজেপি জানিয়েছে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আপনারা নিশ্চয় জানেন ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ, সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি যে বেশ সমৃদ্ধ তা তো বলারই অপেক্ষা রাখে না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য। অসংখ্য গল্প কিংবা প্রবাদ প্রবচন যেসব আমরা প্রায় এই মুখে মুখে উচ্চারণ করি, সেগুলো যে ইরানের অনেকেরই হয়তো তা জানা নেই।
সেই সব গল্প রূপকথার মনো মতো মনে হলেও এগুলো আমাদের জীবনের নিত্য অনুষঙ্গ হয়ে আছে। আমরা সেই সব গল্প এবং প্রবাদের পেছনের গল্প নিয়ে এ আসরে আপনাদের সঙ্গে থাকবো বলেছি। গত আসরে আমরা শিক্ষণীয় একটি প্রবাদের গল্প শুনিয়েছি আপনাদের। আশা করি যারা শুনেছেন ভালো লেগেছে আপনাদের। যাই হোক, আজকের আসরে আমরা শুনব একটি প্রবাদ এবং সেই প্রবাদের নেপথ্য গল্প। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ কামনা করছি।
বর্ণিত আছে যে একটা কৃষি ক্ষেত বা বলা যায় খামারের ভেতর বাস করত একটা মোরগ। মোরগটা দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি সুন্দর ও চিত্তাকর্ষক ছিল ওই মোরগের ডাক। সময়ে অসময়ে সেই মোরগ হঠাৎ করে ডেকে উঠত কুকুরুকু কুকুরুকু। মোরগের ওই সুন্দর ডাক যেই শুনত তারই ভালো লাগত।
কেবল ওই আওয়াজ উপভোগ করত একটি প্রাণী, তার নাম শেয়াল। শেয়ালের ধুরন্ধর বুদ্ধির কথা কে না জানে। দুষ্ট বুদ্ধির জন্য পুরো বনেই শেয়ালের নাম সুপরিচিত। এই শেয়াল সবসময় মোরগকে নজরে নজরে রাখত। অনেক দূর থেকে সে মোরগের চলাফেরার উপর নজর রাখত। মোরগ কোথায় যায়, কখন কি করে ইত্যাদি সব কিছু। মনে মনে শিয়াল বলত, একটা বুদ্ধি বের করা দরকার যাতে এই সুন্দর আহ্বানের সুরেলা কণ্ঠধারী মোরগটাকে স্বীকার করে মহানন্দে খাওয়া যায়।
শিয়াল বলে কথা, তার তো ষোলো কলাই বুদ্ধিতে পূর্ণ। সুন্দর মোরগটাকে বাগে এনে শিকার করার জন্য নানা ফন্দি ফিকির করল। শত শত ফন্দি ফিকির থেকে একটাকে সে বেছে নিল শিকারের জন্য উপযুক্ত ভেবে। ওই ফন্দিকে কাজে লাগানোর লক্ষ্যে সে তার তৎপরতা শুরু করে দিল। একদিন খুব ভোরে ধীরে ধীরে একেবারে নিঃশব্দে মোরগের খুব কাছে চলে গেল এবং বলল, সালাম। এটা কি সিমফুল মোরগের খামার? মোরগ জবাবে বলল, আমি এই খামারের একমাত্র মোরগ। এখানে অন্য কোনো মোরগের অস্তিত্ব নেই। সিমফুল মোরগ নামে কাউকে চিনি না আমি।
চালাক শেয়াল বলল, এই নামটা অবশ্য এখান থেকে খানিক দূরের একটি খামারের প্রাণীরা দিয়েছে আমাকে। তারা সুন্দর এবং অপূর্ব কণ্ঠের একটি মোরগকে এই নাম দিয়েছে। কারণটা হলো, ওই মোরগের কণ্ঠের আওয়াজে সবাই মুগ্ধ হয়ে যায়। আমি অবশ্য এখানে অপরিচিত এক আগন্তুক, কাউকেই তেমন চিনি টিনি না। তবে আমিও অন্যদের মতো দূর দূরান্ত থেকে সেই মোরগের কুকুরু কু ডাক শুনেছি। আহ হা হা হা, সে কি মধুর আওয়াজ! তুমি কি তাকে চেনো? চিনলে আমাকে একটু দেখিয়ে দাও, আমি তাকে অনুরোধ করব অন্তত একটি বার সে যেন আমাকে তার কুকুরু কু গানটা শোনায়। তো শ্রোতাবন্ধুরা, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। বলছিলাম শিয়ালের ধূর্তামির কথা। কুকুলি কুকু গানটা শোনানোর ফাঁদে ফেলতে চেয়েছিল শিয়াল, কিন্তু মোরগ জানত এখানকার কোনো খামারেই কিংবা এর আশেপাশে কোনো অন্য কোনো মোরগের অস্তিত্ব নেই। সুতরাং এই প্রশংসা যে তার আওয়াজের জন্যই, সেটা সে মনে মনে নিশ্চিন্ত হয়ে ব্যাপক খুশি হয়ে গেল। মনে মনে ভাবছিল যে শিয়ালকে বলে দেবে ওই সুন্দর আওয়াজের মোরগ সে নিজেই। তার আনমনা ভাবনার ভেতরেই শিয়াল বলে উঠল, অবশ্য আমি এটাও জানি যে তুমিও দেখতে যেমন সুন্দর, তেমনি সুন্দর কণ্ঠের অধিকারী। নাকি তুমি নিজেই সেই সিমফুল মোরগ? তাই যদি হয় তাহলে অনুরোধ করব, অন্তত একটিবার কুকুলি কুকু বলে ডাকো। তোমার ডাক শুনে আমি নিশ্চিত হব যে সেই রূপকথার গল্পের মতো সিমফুল মোরগের সঙ্গে দেখা করার সৌভাগ্য লাভ করেছি।
মোরগ তার চোখ দুটো বন্ধ করল, তারপর চেষ্টা করল জীবনের সবচেয়ে সুন্দর ধ্বনিতে কুকুরু কু ডাকতে। আর এই সুযোগটাকেই যথাযথভাবে কাজে লাগাল শেয়াল। ডাকের মাঝেই সে ঝাঁপিয়ে পড়ল মোরগের উপর, দাঁত দিয়ে কামড়ে ধরে ছুটল পাশের ঝোপঝাড়ের দিকে। মোরগের চিৎকার চেঁচামেচি বেড়ে গেল। সেই কুঁকিয়ে চিৎকারের শব্দ শুনতে পেল খামারের কুকুরগুলো। তারা সেই শব্দ অনুসরণ করে শেয়ালের পিছু নিল। কুকুরগুলো দেখতে পেল শেয়াল মোরগটিকে দাঁত দিয়ে কামড়ে ধরে দৌড়াচ্ছে। তারাও তাই শেয়ালের পেছনে দৌড়াতে শুরু করল। মোরগ ততক্ষণে বুঝতে পেরেছে যে সে শেয়ালের মধুর কথার জালে আটকা পড়েছে। মনে মনে চিন্তা করল এবং শেয়ালকে বলল, কি বলল সে গল্প শুনব আরেকটু মিউজিক বিরতির পর।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। মোরগ শিয়ালকে বলল, তুমি যদি কুকুরগুলোর আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে চাও তাহলে আমার সম্পর্কে বলো যে আমি হলাম ওই নিচের খামারের মুরুক, এই খামারের না, তুমি এসেছ আমাকে সেই নিচের খামারে পৌঁছে দেওয়ার জন্য। শিয়াল যখন দেখল যে কুকুরগুলো আস্তে আস্তে তার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তাড়াতাড়ি চিৎকার করে বলল, আরে আরে, এই মোরগ তো আমাদের খামারের মোরগ নয়, বলে সে বুঝতে পারল যে সেও ফাঁদে পড়ে গেছে। চিৎকার করার সাথে সাথে তার মুখ খুলে গেছে এবং মোরগ মুখ থেকে ছুটে পড়ে গেছে। তাকিয়ে দেখল মোরগ দৌড়ে চলে গেছে কুকুরগুলোর কাছে।
কুকুরগুলো মোরগকে মুক্তি দেওয়ার পর শিয়ালের পিছু নেওয়া বাদ দিয়ে দিল। শিয়াল যখন দেখল যে কুকুরগুলো আর তার পিছু নিচ্ছে না, পাশেই একটু বসল এবং যে ঘটনাটা ঘটে গেল তা নিয়ে ভাবল। ভেবে চিনতে সশব্দে বলল, অসময়ে খুলে যাওয়া মুখকে ঘৃণা জানাই। মোরগ শেয়ালের ওই আক্ষেপের কথা শুনতে পেল। কেন যে এ কথা বলেছে শেয়াল মোরগ সেটা বুঝতে পারল। তাই মোরগ একটু দাঁড়ালো এবং সেও সশব্দে বলল, অসময়ে বন্ধ হওয়া চোখের প্রতি অভিশাপ। এই ঘটনার পর থেকেই কেউ যদি বেফাঁস অসংলগ্ন কোনো কথা বলে কিংবা না ভেবে চিনতে কোনো কাজ করে ক্ষতিগ্রস্ত হয়, তখনই এই প্রবাদটি আওড়াতে ভোলে না, অসময়ে বন্ধ হওয়া চোখ অন্ধ হোক।
শেষ আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এখন সংবাদ শিরোনাম সহ কিছু খবর জানিয়ে দিচ্ছি। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে নিজের শক্তিমত্তা প্রদর্শনের জন্য ক্রিমিয়া উপত্যকায় বড় ধরনের সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইস্যুতে ইরানের সঙ্গে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের একমাত্র উপায় হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। আন্তর্জাতিক ত্রাণ বিষয়ক সংস্থা অক্সফাম ঘোষণা করেছে, সৌদি আরবের কাছে ব্রিটেনের সমরাস্ত্র বিক্রির কারণে ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দেশের কল্যাণে যত মাত্রায় প্রয়োজন তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। আজ থেকে এনটিপিটির সম্পূরক প্রোটোকলের বাস্তবায়ন স্থগিত করেছে ইরান, চাইলে যখন তখন পরিদর্শন নয়। বাংলাদেশের যুদ্ধবিমান তৈরি করতে চায় বাংলাদেশ, প্রধানমন্ত্রী বলেছেন এই ক্ষেত্রে সফলতা আসবে। এবং ভারতের তৃণমূল কংগ্রেস নেতা অভিষেকের স্ত্রীকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ, নতুন করে বিজেপি তৃণমূল বাকযুদ্ধ শুরু। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।